الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ভাইরাও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ফয়জানে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আপনাদেরকে আরেকবার সুস্বাগতম। হ্যাঁ সুবহানাল্লাহ, আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানে জানতে পারছি গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলের জীবনের বিভিন্ন দিক। আজ আমরা গাউসে পাক রহমতুল্লাহ তাআলার একটি দিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আমরা শুনব সেই বিষয় কোনটি। আসুন প্রথমে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, দর্শকবৃন্দ, আর নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। তো আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আউলিয়ায়ে কামিলিনের ফয়জ ও বরকত হাসিলের জন্য, বিলখুসুস বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা এর ফয়জ বরকত হাসিলের জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বরাকাত রয়েছে। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই ব্যক্তির দশটি গুনাহকে মিটিয়ে দিবেন, দশটি মর্যাদাকে বাড়িয়ে দিবেন এবং দশটি নেকি দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ফয়জানে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আজকের এই অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় গাউসে পাক ও কারামত। সুবহানাল্লাহ, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির অসংখ্য অগণিত কারামত সমূহ রয়েছে, যা আমরা হয়তোবা ছোট্ট সময় থেকেই আমরা মায়ের মুখে শুনে এসেছি, দাদির মুখে শুনে এসেছি, ওলামায়ে কেরামের মুখে শুনেছি, শিক্ষকের মুখে শুনেছি, আজ আমরা শুনব মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানেও। আসুন আমরা প্রথমে পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত কারী সাহেবের কাছ থেকে শ্রবণ করে নিই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض الله سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
سبحان الله سبحان الله امرا শুনছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওমিয় বাণী কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ আল্লাহ তাআলা যেন আমাদের সব সময় কুরআনে পাকের তেলাওয়াত করার শ্রবণ করার সৌভাগ্য দান করেন
নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে নাত শরীফ পাঠ করব। মদিনা জেনারেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে নাত শরীফ পড়ার সৌভাগ্য অর্জন করুন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি محمد صل على شفيعنا صل على محمد جيباني حبك تمار دي ya rasulullah jibone hobe ki tomar didar ya rasulullah e ashairo ichi ami gunahgar ya
রসুল্লাহ জীবনে হয়
রসূল আল্লাহ তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায় তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায় দেখে না আমাকে তুমি একবার ইয়া রাসূল আল্লাহ দেখে না আমাকে তুমি একবার ইয়া রাসূল আল্লাহ এ আশা রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল আল্লাহ পেছনে তোমাকে জিনি পেছনে খুদাকে তিনি তুমি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূল তুমি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল আল্লাহ সাল্লু আলাল হাবিব
সুবহানাল্লাহ 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 পবিত্র ভূমি মদিনাতুল মুনাওয়ারা জাদাহুল শরফা ওয়া তাযিমানে বা আদব হাজির হওয়ার তৌফিক দান করুন। তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদেরকে বারবার ডেকে নেন তার কদমাইন শরীফাইনে। আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের কবুল করে নেন। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ফয়জানে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির আজকের এই অনুষ্ঠানের বিষয়ে আমরা শুনেছি গাউসে পাক ও কারামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গাউসে পাকের নাম শুনতেই হয়তোবা আমাদের স্মৃতিপটে অনেক আশ্চর্যকর অনেক কিছু ভেসে ওঠে, কারণ আমরা ছোট সময় থেকেই শুনে এসেছি গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার অসংখ্য কারামত সমূহ, অলৌকিক ঘটনা। তো প্লিজ মেরা মাদানী দর্শক বিন্দু, আসলে কারামত কাকে বলে? এটা কি শরীয়ত সম্মত রয়েছে নাকি শুধুই লোক মুখে শোনা কিছু গল্প? আসুন না আমরা শুনে নেই কারামত কাকে বলে, শরীয়তের দৃষ্টিতে তার লেভেলিটি, তার অবস্থান কতটুকু রয়েছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের মুবাল্লিগগণ রয়েছে উপস্থিত, মাদানী চ্যানেলের প্রিয় মুখ হাজির রয়েছেন, আলহামদুলিল্লাহ নাজখা কারি সাহেবান উপস্থিত রয়েছেন। তো প্রিস্টাইম ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মুবাল্লিগদের কাছ থেকে এ সকল বিষয়গুলো জানবো এবং গাউসে পাক রহমতুল্লাহের আশ্চর্যকর কারামত সমূহ আজকে শুনবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি মদিনা, আপনি কারামত কাকে বলে এ বিষয়ে মাদানী চ্যানেল দর্শকদের কাছে কিছু মাদানী ফুল ইরশাদ করুন।
অনেক মানুষ আউলিয়াই কেরাম রহিমাহুমুল্লাহুল মুবিন ওনাদের কারামতের ব্যাপারে শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে থাকে এবং কারামতকে বিবেকের পাল্লায় ওজন করতে থাকে আর এভাবে পদভ্রষ্ট হয়ে যায় অনেক মানুষ। মনে রাখবেন, কারামত বলা হয় এমন অলৌকিক বিষয়কে যা স্বাভাবিকভাবে অসম্ভব, অর্থাৎ প্রকাশ্য উপাদান দ্বারা তা ঘটা অসম্ভব, তবে আল্লাহ তাআলার দান ক্রমে আউলিয়া কেরাম হতে এমন বিষয় অনেক সময় সংঘটিত হয়। এ বিষয়ে আকাইদে নাসফিয়ার মধ্যে সাহেবে আকাইদে নাসফিয়া উনি কারামতের সংজ্ঞা এভাবে করেন যে আল কারামাতু খারিকুন লিল আদাতি, কারামত এমন একটি বিষয় বা এমন একটি কাজকে বলা হয় যা মানুষের অভ্যাসের বিপরীত ঘটে থাকে। এরপরে কারামতের আবিধানিক অর্থ হলো অলৌকিক ঘটনা বা সম্মান মর্যাদা বোঝায়, এবং অনেক মানুষ এই কারামতকে কেরামত বলে থাকে আমাদের বাংলাদেশে,
মানে বাংলায় গ্রামের ভাষায় কেরামত
কেরামত বলে থাকে। আসলে প্রিয় ইসলামী ভাইরা, কারামত আর কেরামত এর মধ্যে কতটুকু পার্থক্য?
আচ্ছা,
আমরা যেহেতু আল্লাহ তাআলার একজন ওলির শান নিয়ে বলবই, তাহলে আমাদের বলার ধরনটা এমন হওয়া চাই যাতে এখানের মধ্যে সম্মান লুকায়িত থাকে।
আচ্ছা,
এজন্য এখানে বলা হয়েছে যে কারামত বলতে হবে, কেরামত নয়। কারামতের অর্থ হচ্ছে সম্মান বা মর্যাদা বা অলৌকিক বিষয়। আর কেরামত যেটা আমাদের সাধারণভাবে গ্রাম্য বাংলায় বলা হয়, এর অর্থ হচ্ছে আঙ্গুর চাষ করা।
মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আজকে একটা সুন্দর বিষয় জেনে নিলাম, আর তা হচ্ছে কেরামত আর কারামত। আমরা আউলিয়ে কেরামের যে আশ্চর্যকর ঘটনাগুলো বর্ণনা করব, শুনব, তা হচ্ছে কারামত। আর যদি কেরামত বলি তাহলে আঙ্গুর চাষ হয়ে যাবে, তা আমরা কিন্তু সেটা বলবো না। জি, বলছিলেন।
জি, এরপরে বলা হচ্ছে যে কারামতের বিভিন্ন প্রকার রয়েছে, যেমন ওলিয়াউলিয়া কেরামের পক্ষ হতে এমন এমন কারামত সংঘটিত হয়েছে যা আমাদের মাথায় বা আমাদের আকলে ধরে না। যেমন এখানে বলা হচ্ছে,
তার মানে এটাই বোঝানো গেল যা আমাদের আকল
মানে বোধগম্য নয়,
বিবেক কাজ করবে না, সেটাই কারামত। তার মানে স্বাভাবিক যে কাজ সাধারণভাবে সংঘটিত হয় সেটা কারামত না, সেটা কাজই সাধারণ। আর যেটা আমাদের আকল চিন্তা চেতনা এটাকে রায় দিচ্ছে না, সায় দিচ্ছে না যেটা হতে পারে, সেটাই হচ্ছে কারামত। জি, কারামত আবার প্রকারভেদ আছে,
প্রকারভেদ।
আচ্ছা, জি বলেন।
যেমন এরকম কিছু অলৌকিক ঘটনা যদি কোন নবী আলাইহিমুসসালামদের নবুয়ত প্রকাশের পূর্বে ঘটে, এটাকে বলা হয় ইরহাস। আর যদি ইনাদের নবুয়তের পরে এরকম ধরনের কাজ ঘটে থাকে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে, ওইটাকে বলা হয় মুজেজা।
মুজেজা,
জি, মুজেজা বলা হয়। এরপরে বলা হচ্ছে এরকম বিষয় যদি কোনো সাধারণ মুসলমানের কাছ থেকে, মনে করেন সে সাধারণ একজন মানুষ, ইয়াং জেনারেশন মানুষ, সাধারণ মানুষ,
সাধারণ মুসলমান,
সাধারণ মুসলমান, সে তার কাছ থেকে যদি এরকম প্রকাশ পায় তাকে বলা হয় মাউনাত।
মাউনাত।
এরপরে বলা হচ্ছে যে এরকম আশ্চর্যান্বিত বিষয় যদি কোনো আল্লাহ তাআলার ওলির কাছ থেকে সংঘটিত হয়, ওই বিষয়টাকে বলা হয় কারামত।
কারামত।
এরপরে আবার বলা হচ্ছে যে ওই একই ধরনের যদি অলৌকিক বিষয় কোনো ফাসিক বা এমন ব্যক্তি যে নামাজ কালাম পড়ে না বা দিন ধর্মের ধারদারি সে খুব কমই আসে এগুলো বিষয়ে, ওইটাকে বলা হয় ইস্তেদরাজ।
ইস্তেদরাজ।
যেমন এরকম অলৌকিক বিষয়ের কয়েকটি এরকম প্রকার ভেদ রয়েছে। এরপরে বলা হচ্ছে যে কারামত এমন একটি বিষয় ওলিয়াউল্লাহ ইকরামদের জীবনী বা ইতিহাস পড়লে পাওয়া যায়।
তার মানে এখানে যে বিষয়টা আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে এই যে এই আশ্চর্যকর বিষয়টা এটা ফাসিক দ্বারাও হতে পারে,
ফাসিক দ্বারাও হতে পারে,
হ্যাঁ, অমুসলিম দ্বারাও হতে পারে। তার মানে প্রিসনেমেরা মাদানিশান দর্শকবৃন্দ, আমাদের হৃদয় পটে এটা আমরা গেঁথে নেই যে কারো দ্বারা কোনো আশ্চর্যকর ঘটনা সংঘটিত হয়ে গেল মানে সে আল্লাহর ওলি হয়ে গেল তা কিন্তু নয়, বরং এটা হতে পারে জাদুর মাধ্যমে, হতে পারে কৌশলের মাধ্যমে। কারামত তাকেই বলা হবে যদি সে আল্লাহর ওলি হয়ে থাকে, সে শরীয়তের বিধি বিধান পরিপূর্ণ মেনে থাকে, শরীয়তের মাঝে রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে যে মেনে চলে, এবং তার পরেই যদি তার মাধ্যমে কোনো কাজ আশ্চর্যকর বিষয় ঘটে তাকে আমরা কারামত বলবো। জি,
এরপরে বলা হচ্ছে যে কারামতের বিভিন্ন প্রকার রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে আলমাশিও আলাল মাই, পানির উপর দিয়ে আরোহী ব্যতীত চলা, অর্থাৎ ভ্রমণ করা, যাকে আমরা বলি
মানে পানির উপর দিয়ে চলে যাওয়া, কোনো কিছুর মাধ্যম ছাড়া,
কোনো কিছুর মাধ্যম ছাড়া।
জি,
এখানে কয়েকটা প্রকার আসছে। এর মধ্যে প্রথম হলো যে আমরা সবাই জানি যে শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বাংলার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, সুরমা নদীর পাড়ে যা নামাজে বসে তিনি নদী পার হয়ে গেলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এটা ছিল আল্লাহর ওলিদের কারামত।
বেশক
অনুরূপ ভাবে আরেকজন আল্লাহ তাআলার ওলির ব্যাপারে পাওয়া যায় যে তিনি বাগদাদ শরীফ থেকে কুমিরের উপরে সওয়ার হয়ে আমাদের বাংলার জমিনে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ওয়াত্তিরানু ফিল হাওয়াই, কারামত এমন একটা জিনিস যে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে ওলিয়া উলিয়া কেরাম যদি চান উনারা আকাশ পথে অর্থাৎ বাতাসের মধ্যে বিমান যেভাবে চলাচল করে বিমান যেভাবে আরোহণ করে ওইভাবে আল্লাহর ওলিরাও আরোহণ করতে পারে,
কোনো মাধ্যম ছাড়া,
কোনো মাধ্যম ছাড়া।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সে ব্যাপারে একটি হাদিস শরীফে বর্ণনা রয়েছে যে তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু জাফারা ইয়াতীরু ফিল জান্নাতি মাআল মালাঈকাতি।
সুবহানাল্লাহ।
যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম সে জান্নাতের মধ্যে ফিরিশতাদের সাথে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন উলামায়ে কেরাম বলছেন যে এটা কি উনার ওই সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জীবদ্দশায় ঘটেছিল নাকি উনার মৃত্যুর পরে, তো আসুন আমরা শুনে নেই। এখানে বলা হচ্ছে ওয়াফিহি আন্নাল কালামা ফিল কারামাতি আলা হালিল হায়াতি দুনিয়া লা বাদাল মামাতি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
উলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলতেছেন যে এই কারামত যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে হাওয়ায় উঠছেন সেটা ছিল উনার জীবদ্দশায় মৃত্যুর পরে নয়। অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বিষয়টা সাহাবায়ে কেরামের কাছে প্রকাশ করে তুলে ধরেছেন। অতএব বোঝা গেল যারা আল্লাহ তাআলার ওলি রয়েছেন ইনারা হাওয়ায় উঠতে পারেন কোনো মাধ্যম ছাড়া, পানিতেও চলতে পারেন কোনো মাধ্যম ছাড়া।
মাশাআল্লাহ।
এরপরে আবার বলা হচ্ছে কালামুল জামাদি, অর্থাৎ এমন একটা বিষয়ের সাথে এমন পদার্থের সাথে কথা বলা যা হচ্ছে নিষ্প্রাণ বস্তু যার মধ্যে কোনো প্রাণ নেই, যেমন মনে করেন ইট পাথর মাটি গাছ এরকম। তো এরকম
প্রাণ বলতে যার মধ্যে বাক শক্তি নেই,
বাক শক্তি নেই এরকম। এরপরে বলা হচ্ছে যে একবার গাউসে পাক রহমতুল্লাহ তালালায়ের দরবারে একজন মহিলা ওনার নিজের পুত্র সন্তানকে নিয়ে উপস্থিত হলেন, এসে বললেন যে হে হুজুর আমার সন্তানকে আপনার কাছে সুপুর্দ করে দিলাম, সমর্পণ করলাম, তাকে আপনি ইলম ও মারিফতের জ্ঞান দিয়ে তাকে আপনি শিক্ষা দিয়ে দিন, ইলম তরিকত ও মারিফতের জ্ঞান তার মধ্যে আপনি দিয়ে দিন। যখন ওই মহিলা গাউসে পাক রহমতুল্লাহ তাআলার কাছে ওনার সন্তানকে দিয়ে গেলেন, ওই সন্তানকে গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই অনেক আদর যত্নের সাথে ইলমে শরিয়ত ইলমে তরিকত ইলমে মারিফত এগুলো শিক্ষা দিতে লাগলেন। হঠাৎ একদিন ওই মহিলা গাউসে পাক রহমতুল্লাহ তাআলার দরবারে আসলো নিজের সন্তানকে দেখার জন্য। আমরাও জানি যে বিভিন্ন ইনস্টিটিউটের মধ্যে আমরা যারা লেখাপড়া করছি বা আমাদের যারা অভিভাবক রয়েছেন ইনারা হয়তো মাসে একবার হলেও বা দুই এক মাস পরে হলেও গার্ডিয়ান হিসেবে এসে দেখে যান। ওই মহিলাও আসলো, আসার পরে ওই মহিলা দেখতে লাগলো যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই এক পাশে বসে ভুনা মুরগির গোশত খাচ্ছেন, আর ওই মহিলার যে ছোট্ট ছেলেটি ছিল সে আরেক পাশে বসে যবের শুকনো রুটি খাচ্ছে, শুকনো রুটি যার মধ্যে তেমন টেস্ট হয় না। ওই মহিলা গাউসে পাক রহমতুল্লাহ তাআলার দরবারে এসে আরজ করলো যে হুজুর এ কেমন ব্যাপার, আপনি খাচ্ছেন গোশত আর আমার এই ছোট্ট ছেলেটা না খেয়ে শুকিয়ে গেল, তাকে আপনি শুধুমাত্র রুটি দিলেন। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা যে মুরগি আহার করেছিলেন সেই মুরগির হাড্ডিগুলো একত্রিত করলেন, একত্রিত করার পর ওই হাড্ডির উপরে তার হাত মুবারক বুলিয়ে দিলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
হাত মুবারক বুলিয়ে দিতে না দিতেই সেই মুরগি উঠে দূর দিয়ে চলে গেল।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এরপরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বললেন যে হে মহিলা শুনো, তোমার ছেলে ওই দিনই গোশত খাবে, ওই দিনই এরকম মুরগি খাবে যেদিন সে এরকম পদমর্যাদায় পৌঁছতে পারবে।
ইসলাম ভাইরা মাদানিয়ান দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কারামত কাকে বলে, সাথে সাথে এটাও শুনে নিলাম যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার কারামত কি ছিল। আমরা শুনবো আরো এখানে যেই প্রশ্নটি আমাদের বিবেকে এসে আমাদের কাছে আঘাত হানছে, আর তা হচ্ছে এই যে জীবিত মৃত মুরগিকে কিভাবে জীবিত করে দিল গাউসে পাক রহমতুল্লাহ তাআলা। আমরা আসব পরবর্তীতে কোরআনের দৃষ্টিতে এটা কি সম্ভব কিনা। আমরা কিন্তু প্রথমেই শুনে নিয়েছি ওই কাজ যদি আল্লাহর ওলি দ্বারা সংগঠিত হয় যা সম্ভবপর না তাকেই কারামত বলে। এবং না শুধু মুরগিকে জীবিত করেছেন গাউসে পাক, আমরা শুনবো তার জীবনীতে তার কারামত সমূহে অসংখ্য মানুষকে তিনি জীবিত করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে কারামত হচ্ছে যেটা যার মাধ্যমে মানুষকে হেদায়েতের জন্য অলৌকিক বিষয় দেখায় যা সাধারণভাবে সম্ভবপর না। আসুন আমরা আমাদের রফিক ভাইয়ের কাছ থেকে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার কারামত সমূহ শ্রবণ করি। জি রফিক ভাই,
মাশাআল্লাহ, খুব চমৎকার একটি বিষয় আজকে আমরা আলোচনা করছি কারামত নিয়ে, গাউসে পাক এবং তার কারামত। আমরা আগেই শুনে নিয়েছি কারামত এর সংজ্ঞা এবং বিভিন্ন যে এতদূর সংক্রান্ত যে বিভিন্ন বিষয়াদি রয়েছে তাও আমরা জেনেছি। তো আসলে কারামত কাদের দ্বারা সংগঠিত হয় এটাও আমরা শুনেছি, ওলি আল্লাহদের দ্বারা। তো এই ওলি আল্লাহ যারা আল্লাহর ওলি হন, কিতাবাদিতে পাওয়া যায় যে তিনটি পর্যায়ে, তিনটি মাধ্যমে। একটি হচ্ছে যে কঠোর ইবাদত রিয়াজত মুশাহেদা মোরাকাবা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য হাসিল করে, এটা একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে কোনো নেক ওলির, যখন কোনো নেক দৃষ্টি কারো উপর পড়ে তখন সেও ওলিও হয়ে যায়, সেও ওলি হয়ে যায়। আর তৃতীয়ত হচ্ছে জন্মগত ওলি, অর্থাৎ মায়ের গর্ভ থেকেই ওলি। তো গসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পর্যায়েরই একজন ওলি, যিনি মায়ের গর্ভ থেকেই ওলি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো ওনার বাল্যকালের যে কতিপয় কারামত সংঘটিত হয়েছে তন্মধ্যে কিছু কারামত আসুন আমরা শ্রবণ করি। আল হাকাইক ফিল হাদাইক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখনও মাতৃগর্ভে আর মায়ের হাঁচি আসলে যখন মা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলতেন তখন তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ের পেটের মধ্যেই এর জবাব স্বরূপ ইয়ারহামুকাল্লাহ বলতেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টিভি ইসলামেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশ্চর্যকর বিষয় যা আমাদের বিবেক হয়তোবা সম্মতি দিচ্ছে না, বিবেক হয়তোবা আমাদেরকে বলছে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত সেটা কারামত না, কারণ এটা স্বাভাবিকভাবে সম্ভব না, সেটাই তো কারামত। জি,
তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষে তো কোনো কিছুই অসম্ভব নয়। তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই দেখুন আমার গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি পহেলা রমজানুল মুবারক রোজ সোমবার সুবহে সাদিকের সময় দুনিয়াতে তাশরিফ নিয়ে আসেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সে সময় ঠোঁট একটু একটু করে নড়ছিল তার এবং আল্লাহ আল্লাহ শব্দ আসছিল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যেদিন তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্ম হয় সেদিন তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্মভূমি জিলান শরীফে 1100 বাচ্চার জন্ম হয়।
সুবহানাল্লাহ,
সেই দিনই জিলান শহরে 1100 বাচ্চার জন্ম হয়। এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে তাদের সবাই ছেলে সন্তান ছিল, তাদের সবাই ছেলে সন্তান। মানে
জিলানে ওই দিনই গাউসে পাক যেদিন জন্মগ্রহণ করেছে রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওদিনই 1100 ছেলে জন্মগ্রহণ করেছে,
1100 সন্তান জন্মগ্রহণ করেছে এবং তাদের প্রত্যেকেই ছেলে সন্তান,
প্রত্যেকটি ছেলে সন্তান ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবং সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি হয়েছিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
গাউসুল আজম রহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্মগ্রহণ করার পরপরই রোজা রাখতে আরম্ভ করলেন এবং সূর্য যখন অস্ত যায় তখনই মায়ের দুধ পান করেন, সম্পূর্ণ মাস তিনি এভাবেই অতিবাহিত করলেন, সম্পূর্ণ রমজানের সম্পূর্ণ। তিনি এটাও মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে এটাও আরজ করি যে তিনি যখন জন্মগ্রহণ করেন তখন মাসটা ছিল রমজান এবং রমজানের প্রথম তারিখ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো তিনি পুরো মাসটাই এভাবে অতিবাহিত করলেন। পাঁচ বছর বয়সে যখন সর্বপ্রথম বিসমিল্লাহ শরীফ পাঠ করার আনুষ্ঠানিকতার জন্য জনৈক বুজুর্গের কাছে বসলেন, তখন বিসমিল্লাহ অর্থাৎ তাসমিয়া ও তাউযু পাঠ করে সূরা ফাতিহা এবং আলিফ লাম মিম থেকে ১৮ পারা পর্যন্ত তিলাওয়াত করে শুনিয়ে দিলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ওই বুজুর্গ বললেন, যে বেটা আরো পাঠ করো, আরো এগিয়ে যাও, আরো পাঠ করো। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বাস আমার এতটুকুই মুখস্থ আছে, কেননা আমার আম্মা জান এতটুকুই মুখস্থ করেছিলেন। যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম সে সময় তিনি এই ১৮ পারা কোরআন শরীফ পাঠ করতেন, আর আমি তা শুনে শুনে মুখস্থ করে নিয়েছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় বিশ্বের ভাইরা মাদানী ছিলেন দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা এর সেই ছোট সময়ের মায়ের গর্ভের পাঁচ বছর সময়ের চার বছর সময়ের বিভিন্ন আশ্চর্যকর ঘটনাবলী। সুবহানাল্লাহ। আমরা এটাও শুনে নিলাম যে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলাকে যখন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করানো হচ্ছিল, তিনি না শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করেছিলেন, বরং বিসমিল্লাহ সহ ১৮ পারা কোরআনে পাকের তেলাওয়াত মুখস্থ শুনিয়ে দিয়েছেন। এবং এটাও বলেছেন যে আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম আমার মা তখন তেলাওয়াত করত। এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি? এক তো গাউসে পাকের কারামত, এটা নিঃসন্দেহে কারামত, এটা তো গেল, এটা অবশ্যই কারামত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আমরা কি শিখলাম এই কারামত থেকে? যে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাই যখন তার মায়ের পেটে ছিলেন মা তখন কোরআনে পাকের তেলাওয়াত করেছেন।
বিশেষ করে মাদেরকে এই বিষয়ে মানে লক্ষ্য করা উচিত,
লক্ষ্য করা উচিত। মা তখন কোরআনে পাক তেলাওয়াত করেছেন প্রতিনিয়ত, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই তেলাওয়াতের প্রভাব কি হয়েছে আমার গাউসে পাক রহমাতুল্লাহ সেটাকে মুখস্থ করে নিয়েছেন। আজকে আমার মা কি করছি? আমরা তো সিরিয়াল দেখি, আমার গর্ভে সন্তান আছে আর আমি বসে সিরিয়াল দেখছি, তো সিরিয়ালের প্রভাবই পড়বে নিঃসন্দেহে। আমি নাটক দেখছি, নাটকের প্রভাব পড়বে। আমার গর্ভে সন্তান আছে, আমি বসে গীবত করছি, কুদৃষ্টি দেখছি, বেহায়াপনা করছি। আজকে আমরা কি বলে এটাকে, এন্টারটেইনমেন্টের নামে আজকে পার্কে ঘুরে বেহায়াপনা, মার্কেটে ঘুরে ঘুরে বেহায়াপনা করছি, বেপর্দা হচ্ছি, আর বিনোদনের নামে অশ্লীলতা করছি। তো আমার সন্তান যখন পৃথিবীতে আসবে, যদি গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাই তার মায়ের গর্ভে থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনে কোরআনে পাকের তেলাওয়াত মুখস্থ করতে পারে, কোরআনে পাক যদি মুখস্থ করতে পারে, যদি হয় সেটার প্রভাব পড়তে পারে, তো যে খারাপ কাজ করে তারও প্রভাব পড়বে, যে ভালো করে তারও প্রভাব পড়বে। আমরা কিন্তু গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা এই কারামত শোনার সাথে সাথে এই বিষয়টাও স্বীকার গ্রহণ করতে পারি। তো মাদারিচ্যানেল দর্শক বৃন্দ, আমি আপনাদেরকে বলছি, আমি আমাকেও বলছি, আমাদের প্রত্যেকেরই উচিত যেন এই শিক্ষা গ্রহণ করা, যে আমরা সবাই চাই যে আমার সন্তান নেককার হোক, আমার ছেলে ভালো হোক, আমার মেয়ে ভালো হোক। কিন্তু ভালো তখন হবে যখন আমি ভালো হব। আমি যদি খারাপ থেকে চাই আমার সন্তান ভালো হয়ে যাক, এটা কঠিন কালেও সম্ভবপর নয়।
আশা করলেই হবে না, আমাদেরকে সচেষ্ট হতে হবে, আমাদেরকে অধ্যবসায় করতে হবে, এর জন্য কঠোর ইবাদত রিয়াজ। আর সুবহানাল্লাহ, কুরবান যান যে গাউসে পাকের আম্মা জানের উপর, ইনি কোন মহিলা ছিলেন? ইনি সেই মহিলা যার ব্যাপারে আমরা বই পুস্তকে পড়েছি, আলেম ওলামা কেরামের নিকট বয়ানের মধ্যে শুনেছি, এক পথিক নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো একটা আপেল ভেসে আসছিল, তার বাবা মুসা জাঙ্গি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তো ওনার ব্যাপারে ওই যে বাগানের যে ফলের মালিক ছিল তার ব্যাপারে, তো তখন উনি বললেন যে আমার শর্ত রয়েছে, তাহলে আমি মাফ করে দেব। তখন ওই বাগানের মালিক বললেন যে আমি এক শর্তে ক্ষমা করতে পারি, যদি আমার মেয়েকে বিয়ে করো, আর আমার মেয়ে হচ্ছে এমন যে অন্ধ খোড়া। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এর পরবর্তী তো আমরা সবাই জানি দর্শক, যে আসলে কি রিয়েলি কি উনি খোঁড়া ছিলেন, রিয়েলি কি তিনি অন্ধ ছিলেন, না এটা কেন বলেছেন, এর ব্যাখ্যা তো অনেকেই জানি আমরা। তো আসলে ওই মায়েরই তিনি সন্তান,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
যাকে কোনো পুরুষ কোনোদিন দেখেনি,
আর
যার কদম কোনোদিন ঘরের বাইরে যায়নি,
অন্য জায়গায়
যায়নি, মানে বেপর্দা হননি।
সুবহানাল্লাহ।
তো শুধু তাই নয়, এছাড়াও গাউসে পাক আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি শিশুকালে যখন খেলতে ইচ্ছে পোষণ করতেন, সন্তান স্বভাবতই মানুষের একটা ইচ্ছে জাগে যে আমিও বাচ্চাদের সাথে একটু খেলি শৈশবকালে বাল্যকালে, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসত, হে আব্দুল কাদির, আমি তোমাকে খেলাধুলা করার জন্য সৃষ্টি করিনি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু থেকেই তাকে বিশেষ উদ্দেশ্যে এবং বিশেষ আঙ্গিকে এবং বিশেষ মাধ্যমে
হেফাজত করেছেন,
হেফাজত করেছেন তাকে গুনাহ থেকে সম্পূর্ণ।
সুবহানাল্লাহ। প্রিয় বিশ্বের ভাইরা ও মাদানসেন দর্শকবৃন্দ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা মকবুল বান্দা হয়ে থাকেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই ভাবে পৃথিবী বাসীদের মাঝে উপস্থাপন করেন, সুন্দরভাবে তাদের আদর্শকে ফুটিয়ে তুলেন। গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার এমনই অগণিত অসংখ্য কারামত এই পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, যার মাধ্যমে এই পৃথিবীবাসী এই কারামতগুলো দেখে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে। মুসলমানের মাঝে যারা গোমরাহ ছিল,
প্রায় শতাধিক মানুষ মানে যারা অমুসলিম ছিল তারা ইসলাম গ্রহণ করেছে, 500 এবং লক্ষাধিক লাখো লাখো গুনাগার ফাসিক মানে যারা ছিল পথভ্রষ্ট গুমরাহির মধ্যে যারা ছিল তারা তওবা করে তাইব মানে তার হাতে তওবা করে নেক পথে চলে এসেছে, এবং তাদের মধ্যে থেকে অনেকেই আল্লাহর ওলি হয়ে গেছেন।
শুধু তাই না, গাউসে পাক রহমাতুল্লাহ প্রশিক্ষণে শিক্ষিত হয়ে মুবাল্লিগিন যে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আজও রয়েছে, এবং তাদের অস্তিত্বে লাখ শত না হাজার নয় লাখ নয় বরং কোটি কোটি অমুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে আমার গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার ফয়জ ও বরকতে।
শুধু তাই না জহির ভাই, বাহজাতুল আসরার কিতাবের 48 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যে তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাদ্রাসায় যাওয়ার সময় অদৃশ্য থেকে আওয়াজ আসত যে আল্লাহ তাআলার ওলির জন্য তোমরা জায়গাকে প্রশস্ত করে দাও। এত সম্মান, এত তাজিম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেছেন।
আল্লাহ তাআলা যদি কাউকে কিছু দেয়, আমরা যদি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দানকৃত বিষয় নিয়ে বলি কেন দিয়েছে,
কটুক্তি করি
সমালোচনা করি, আসলে প্রিয় ভাই এটা আমাদের জ্ঞানের পরিচয় হবে না, বরং তার বিপরীত যেটাকে বলে মূর্খতার পরিচায়ক হবে, আমরা যেন সেটা না হই। আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ভিক্ষুক বানিয়েছেন, আবার কাউকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছে, তিনি ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কাউকে তিনি গাউসে পাক বানিয়েছেন, কেউ আবার চোর ডাকাত হয়েছে, আবার সেই চোর গাউসে পাকের কাছে গাউসে পাকের দরবারে এসে সেই চোরকে আবার কুতুব বানিয়ে দিয়েছেন।
নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি বদলতি হাজারো কি তাকদীর দেখি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ওই চোর ঘরে প্রবেশ করেছে চোর হয়ে চুরি করার জন্য, এবং বের হয়েছে সে ওলি আল্লাহ হয়ে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
অর্থাৎ গাউসে পাকের নেক নজর যখন তার উপর পড়লো, আমি আগেই বলেছি যে এটাও একটা ভিলায়েত মানে প্রাপ্তির মাধ্যম, কোন নেক ওলির যখন নেক দৃষ্টি কোন গুনাগারের উপর পড়ে তখন সেও আল্লাহর ওলি হয়ে যায়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানসেন দর্শকবৃন্দ, আমরা মনোমুগ্ধকর কারামত সমূহ গাউসে পাকের শুনছিলাম, তার জীবনের প্রতিটি পদে 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 সংগঠিত হয়েছে হাজারো কারামত। আসলে আজকে মাদানী চ্যানেল এ বাংলা ধারাবাহিক অনুষ্ঠান গাউসে পাক ও কারামত, এই অনুষ্ঠানে যে আমরা কারামত সমূহ শেষ করতে পারবো, আসলে আমার মনে হয় আমরা কিছুই মানে ওই কারামতের
হয়ে যাবে কথা শেষ হবে,
হাজারো লাখো ঘটনার মনে হয় দুই চারটা হয়তো আমরা বলতে পারবো কিন্তু শেষ হবে না। আসুন তবুও চেষ্টা করি আমরা দুই চারটি আপনাদেরকে শোনানোর জন্য।
এরপরে বলা হচ্ছে যে কারামত আল্লাহ তাআলার ওলিদের কাছ থেকে, যেমন পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি, এগুলো তো সাধারণত আমরা যারা মানুষ তাদেরকে আহ্বান করলে তারা আমাদের কথা বুঝে না বা শুনেও না, বা তারা কি বলছে আমরা তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলার ওলিদের ব্যাপারে সেটা ব্যতিক্রম। যেমন গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার কারামতের মধ্যে পাওয়া যায়, তিনি একবার এক মজলিসে দেশবরণ্য ওলামায়ে কেরামদেরকে নিয়ে তিনি মজলিসের মধ্যে বক্তব্য দিলেন, বক্তব্য দেওয়ার মধ্যেই হঠাৎ করে ছাদ থেকে একটি সাপ এসে এনার উপরে পড়ে গেল। পড়ে যাওয়ার পর লোক সকল যারা উপস্থিত ছিল তারা সবাই ভয়ে পালাতে লাগলো, কাকে না কাকে ধ্বংসন করে ফেলে, কিন্তু গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা নিজের কথা তিনি আটকিয়ে রাখেননি, তার কথা তিনি বন্ধ করেননি, ধারাবাহিক ভাবে তিনি বলে যাচ্ছেনি, ওনার কথাগুলো ইনি বলে যাচ্ছেনি সবার কাছে। এরপরে ওই সাপটি হঠাৎ করে লেজের উপর দাঁড়িয়ে গেল এবং উপস্থিত লোক সকল যারা দূর থেকে দেখছিল যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা যেন ওই সাপের সাথে কি কথা বলছেন। এরপর যখন ওই সাপটি গাউসে পাক রহমতুল্লাহ তাআলার শরীর মুবারকে পেঁচ দিয়ে চলে গেল, শরীর স্পর্শ করে, মানুষ জিজ্ঞেস করলো, হুজুর এ কেমন ব্যাপার, এই সাপ আপনার উপরে চলে আসলো, পরে আপনার সাথে কি যেন কথা বলে গেল, এর কারণ কি, কি বললো আপনাকে? তিনি বললেন যে ওই সাপ আমাকে বলল যে আমি অনেক মানুষকে দেখেছি, অর্থাৎ অনেক মানুষকে আমি পরীক্ষা করার জন্য গিয়েছি আল্লাহ তাআলার হুকুমে, অনেকে আমার ভয়ে এই পরীক্ষার মধ্যে তারা ফেল হয়ে গিয়েছে এরকম। কিন্তু গাউসে পাক রহমতুল্লাহ তাআলার কাছে ওই সাপ এসে বলল যে অনেককে আমি ধোঁকা দিয়েছি, সক্ষম হয়েছি, কিন্তু আপনার কাছে এসে আমি সক্ষম হতে পারিনি, অতএব আপনার কাছে আমি হার মেনে গেলাম। অর্থাৎ বোঝা গেল যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার দরবারে ওই সাপ এসে কি কথা বলছে তিনি তা বুঝতে পারলেন আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে। এটাও আমাদের বুঝে আসে না যে সাপে কথা বলবে সেটা কি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ওলিদের সময় সেটা সম্ভব। এটাকে বলা হয় কারামত, যা আমাদের মাথায় আসে না।
ইসলাম ভেরা মাদিনার দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সাপ এসেও চেষ্টা করেছে, আর সেই সাপটি ছিল, আমরা কিতাবের মধ্যে পড়েছি, সেটা সাপ শুধু সাপ ছিল না, বরং জিন এসেছিল সাপের রূপ ধারণ করে। ইসলাম ভেরা গাউসে পাক রহমতুল্লাহ তাআলাকে চেষ্টা করেছে জিন, মিনিংস যাকে আমরা শয়তান বলে থাকি, শয়তান অনেকই চেষ্টা করেছিল ধোঁকা দেওয়ার জন্য। তিনি যখন রিয়াজাত এবাদতে মশগুল ছিলেন বনে জঙ্গলে, তাকে বারবার আক্রমণ করা হয়েছে, আশ্বাসা দিয়েছেন। তিনি যখন আবার এবাদতে মশগুল হয়েছেন, ওয়াজ নসিহত করতেন, তখনও কিন্তু তাকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টায় বারবারই ব্যর্থ হয়েছে সেই শয়তান ধোঁকা দেওয়ার থেকে। গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই ধোঁকা থেকে তিনি মুক্ত থেকেছিলেন। এ থেকে যেন আমরা এটাও শিক্ষা গ্রহণ করি, আমি যত বড়ই ব্যক্তি হই না কেন, আমি যে হই না কেন, যত বড় এবাদত গুজার হই না কেন, শয়তান আমার পিছু ছাড়বে না, শয়তান আমাকে আশ্বাসা দিতেই থাকবে, হতে পারে সেটা অভ্যন্তরীণ ভাবে, হতে পারে সেটা বাহ্যিক ভাবে। এজন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে নফসের ধোকা থেকে, শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমরা শুনছিলাম গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার বিভিন্ন কারামত, আসুন না এরই মাঝে শুনে নেই গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার একটি মানকাবাদ। সুবহানাল্লাহ,
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। سرکارِ غوثِ اعظم نظرِ کرم خدا را، سرکارِ غوثِ اعظم نظرِ کرم خدا را، میرا خالقا سبھر دو، میں فقیر ہوں تمہارا، میرا خالقا سبھر دو، میں فقیر ہوں تمہارا، نظرِ کرم خدا را، جھولی کو میری بھر دو، کہیں گے دنیا، جھولی کو میری بھر دو، ورنہ کہیں گے دنیا، غسل ورک مگتا پھرتا ہے مارا مارا، غسل کمگتا پھرتا ہے مارا مارا، نظر کرم خدا را، سب کا کوئی
दुनिया में आसरा है, सबका कोई ना कोई दुनिया में आसरा है। मेरा बजुस तुम्हारे कोई नहीं सहारा, मेरा बजुस तुम्हारे कोई नहीं सहारा। नज़रे करम खुदारा ये अताए दस्तगिरी कोई मेरे दिल से पूछे, ये अताए दस्तगिरी कोई मेरे दिल से पूछे, वही आ गए मदद को मैंने जब जहां पुकारा, वही आ गए मदद को मैंने जब जहां पुकारा। नजरे करम खुदारा।
सुभान अल्लाह सुभान अल्लाह। পিওপি ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা পিরানি পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দিসে সিরাহ রব্বানী এর মানকাবাত হ্যাঁ শ্রবণ করছিলাম। সুহানাল্লাহ সুহানাল্লাহ। আর শুনছিলাম গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন কারামত সমূহ। সুহানাল্লাহ। আসুন আমরা শ্রবণ করে নিই গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আরো কিছু কারামত।
আসলে পূর্বেই বলেছি যে খুব চমৎকার একটি বিষয়, মন উদ্বেলিত হচ্ছে, আনন্দ আন্দোলিত হচ্ছে মনের মাঝে, খুশি হচ্ছে। এটা মানে মুমিন মুসলমান যারা হয় তারা এই বিষয়গুলোকে বিনা তর্কে বিনা দ্বিধায় মেনে নেয়, বিশ্বাস করে তারা। তো আসলে আবু বকর ভাই যে বিষয়টি বললেন সাপের কথা, ওনার সাথে আমি আর একটু সংযোজন করব। মাশাআল্লাহ, খুব চমৎকার বিষয়ে আমি আগেই বলেছি যে আজকে আলোচনা হচ্ছে, এবং সত্যিকার অর্থে যারা মুমিন মুসলমান তাদের মন আন্দোলিত হয় এবং খুশি হয় কারামতের বিষয়ে, মুজিজার বিষয়ে, কুদরতের বিষয়ে, যখন তারা শ্রবণ করে বিনা দ্বিধায় বিনা তর্কে বিশ্বাস করে মেনে নেয়। তো আসলে এই সমস্ত কিছু হাদিস এবং কোরআন সাবিত রয়েছে, এর দলিল রয়েছে, প্রমাণ রয়েছে। যেমন গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির 12 বছরের ডুবন্ত বরযাত্রী সহ নৌকা ফিরিয়ে আনার ঘটনা কে না জানে, বাচ্চা বাচ্চা জানে, ছোট ছোটরাও শুনেছে, আমরা ছোটবেলায় শুনেছি, বায়ানের মধ্যে ওলামা কেরাম বায়ান করেছেন যে এক বুড়ি নদীর পাড়ে এসে প্রতিদিন কান্না করত, অপেক্ষা করত, 12 বছর হয়ে গেছে তারপরও সেই বুড়ির অপেক্ষা, বৃদ্ধা মহিলার অপেক্ষার পালা শেষ হচ্ছে না, তো কান্না করত অনেকক্ষণ। তো একদিন ওই পথ দিয়েই গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যাচ্ছিলেন, তো তিনি ওই বুড়ির কান্না দেখে তার মায়া হলো, তো গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জন্য দোয়া করে দিলেন। যখন ঘটনা শুনলেন তার কাছে দোয়ার জন্য হাত তুলে দিলেন, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু দোয়ার কোনো প্রতিফলন ঘটছে না। তো এমত অবস্থায় গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি নিজেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন যে হে আল্লাহ, এতটুকু দেরি কেন হচ্ছে দোয়ার তাসির, দোয়ার প্রতিফলন ঘটতে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, হে আব্দুল কাদির, এই বিলম্ব, এই দেরি তাকদীর এবং তদবীরের পরিপন্থী নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব তাআলা চাইলে পুরো দুনিয়াটা একটা মাত্র শব্দ কুন ফায়াকুন বললেই সৃষ্টি হয়ে যেত, কিন্তু এটা হিকমত আল্লাহ তাবারক ওয়া তাআলার যে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো কাজেই যেই বরযাত্রী ডুবে গেছে 12 বছর পূর্বে, সেই নৌকা না অবশিষ্ট রয়েছে না তার যাত্রী অবশিষ্ট রয়েছে, তাদেরকে তাদের দেহ হাড় যা কিছুই রয়েছে সব কিছু বিক্ষিপ্ত আকারে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেগুলোকে গুছিয়ে একত্রিত করে আনতে এই বিলম্ব, তো এর মধ্যেও হিকমত রয়েছে। তো আসলে এই ঘটনার দ্বারা যদি কোনো ইসলামী ভাইয়ের মনে কুমন্ত্রণা জাগে যে মানুষও কি জীবিত করতে পারে, জীবিত করা এবং মৃত্যু দান করা এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, এটা মানুষের মধ্যে সৃষ্টির মাঝে কোথা থেকে আসলো, এটা তো স্রষ্টার সিফাত।
এখানে তো রফিক ভাই যে বিষয়টা
গাউসে পাক রহমাতুল্লাহ তাআলাই কিন্তু যদি আমি ওদিকে যাই, গাউসে পাক কিন্তু জীবিত করেন নাই, তিনি দোয়া করেছেন, জীবিত করার মালিক আল্লাহ, আল্লাহ জীবিত করেছেন গাউসে পাকের দোয়ার ওয়াসিলাতে। তা আমরা বলি গাউসে পাক জীবিত করেছেন, আসলে তো গাউসে পাক জীবিত করেন নাই, জীবিত করেছেন আল্লাহ তাআলা। গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা এর মাঝে আল্লাহ তাআলা সেই গুণাবলি দিয়ে দিয়েছেন, ওই অবস্থায় গাউসে পাক দোয়া করেছেন, আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছেন।
তা আসলে যে কোনো মানুষ, কোনো ওয়ালি, তার যে মুখ থেকে যখন কুমবি ইজনিল্লাহ শব্দটা যখন বের হয়ে আসে যে জীবিত হবে, আল্লাহর হুকুমে জীবিত হবে,
সুবহানাল্লাহ।
তো আসলে এই যে কোনো ওলি আল্লাহ যখন কোনো মৃতকে জীবিত করে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, এই সিফাতটাকে, এই গুণটাকে অস্বীকার করলেও কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পারা 3 সূরা আলে ইমরান আয়াত নম্বর 49 এর মধ্যে ইরশাদ করছেন ঈসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি আরোগ্য দান করি জন্মগত অন্ধ ও কুষ্ঠ রোগীকে এবং মৃতকে জীবিত করি আল্লাহ তাআলার আদেশে।
সুবহানাল্লাহ।
তো ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করছেন, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে। তো কোন ওলি আল্লাহ যদি কোন মৃতকে জীবিত করে দেখায়, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই,
কিছুই নেই,
বরং এটাকে, এই সিফাতটাকে অস্বীকার করলে কোরআনের এই আয়াতটাকেই অস্বীকার করা হবে।
ইসলামের মাদানী দর্শকবৃন্দ, আমরা কিন্তু কোরআনুল করিমের আয়াতে করিমার অনুবাদ শুনলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু সালামকে এই মুজিজা প্রদান করেছিলেন যে মৃতকে জীবিত করার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা নবী দ্বারাও পৃথিবীতে সংগঠিত হয়েছে আমরা জানি। তো নবী দ্বারা যখন সংগঠিত হয়েছে, আমরা পূর্বেই শুনে নিয়েছি যে নবীদের দ্বারা যদি এরকম আশ্চর্যকর ঘটনা সংগঠিত হয়, সেটা হয়ে যায় মুজিজা, আর যদি সেটা ওলিদের দ্বারা হয়, সেটা হয়ে যায় কারামত। তো গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাই এই মৃত বর যাত্রীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গাউসে পাকের ওয়াসিলাতে তাদেরকে জীবিত করে দিয়েছেন। এটা ছিল গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ থেকে আমরা কিন্তু আরো কয়েকটি বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি। যেই বৃদ্ধা মহিলা, সে একাগ্র চিত্তে সেখানে বসেছিল, গাউসে পাক সেখানে গেলেন, দোয়া করলেন, তার মানে কোনো কিছুতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে নৈরাশ না হওয়া, আল্লাহ তাআলার কাছ থেকে নৈরাশ না হওয়া, বরং ওই বিষয়গুলোকে দোয়া করতে থাকা, করতে থাকা, করতে থাকা। হয়তোবা আমরা দুনিয়াতে সেটা হাতো হাত রেজাল্ট নাও পেতে পারি, কিন্তু এর বিনিময়ে আমাদের পরকালের জন্য রয়েছে। তাই আমাদের উচিত সদা সর্বদা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করা, দোয়া করা। জিপ্রি ইসলাম ভেরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মনোমুগ্ধকর বিভিন্ন কারামত সমূহ শুনছিলাম গাউসে পাক রহমতুল্লাহ তাআলার। জি মদিনা,
গাউসে পাক রহমতুল্লাহ তাআলার কারামতের মধ্যে আরেকটি অন্যতম কারামত হলো, দামেস্কের এক অধিবাসী, সে নিজের মনের মধ্যে সংকল্প জাগালো যে আমি গাউসে পাক রহমতুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, বা ইনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুরিদ হব। কিন্তু ঘটনাক্রমে কাজে ব্যস্ত থাকার কারণে সেই ব্যক্তি গাউসে পাক রহমতুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে অক্ষম হলো। কিছুদিন পর সে যখন বাগদাদে যাওয়ার মনোবাসনা করল, সে হঠাৎ করে শুনতে পারল যে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার দুনিয়া থেকে জাহিরি পর্দা হয়ে গিয়েছে, অর্থাৎ ইনার ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই ব্যক্তি কান্না করতে লাগলেন, কান্না করতে করতে নিজের সাথে, নিজের সহচর যারা ছিল, সাথী যারা ছিল, ওনাদেরকে সাথে নিয়ে বাগদাদের দিকে রওনা হলেন। যখন ওই ব্যক্তি বাগদাদ শরীফে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার মাজারের সন্নিকট হলেন, অনেক আদব ও ভক্তির সাথে ওখানে উপস্থিত হয়ে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার স্মরণে বুক ব্যথা ভরাক্রান্ত হয়ে তিনি ওখানে কান্না করতে লাগলেন। ওজন নয়নে গাউসে পাক রহমতুল্লাহ তাআলাকে দেখতে পারেননি, কিন্তু ওনার যুগে ছিলেন থেকেও ওনার কাজে ব্যস্ত থাকার সাক্ষাৎ হয়নি ওনার। এই কান্না করতে করতে ইনি ওই মাজারের পাশে শুয়ে গেলেন। হঠাৎ করে ওই ব্যক্তি লক্ষ্য করতে পারলো ঘুমন্ত অবস্থাতেই যে কেউ যেন তার শরীরের মধ্যে এসে টাচ করলো, হাত মুবারক রাখলো। কিন্তু সে দেখলো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার সাক্ষাতের মনোবাসনায় সে বাগদাদের উদ্দেশ্যে এসেছিল, গাউসে পাক রহমতুল্লাহ তাআলার মাজার শরীফে ওই ব্যক্তিটি দেখতে পেল যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার মাজার থেকে এসে ওই ব্যক্তির সামনে উপস্থিত হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এরপরে ওই ব্যক্তির সেই ক্রন্দন দেখে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে আপনি এত কান্না করছেন কেন? সেই ব্যক্তি তার নিজের কারণ খুলে বলল। এরপরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা উপস্থিত যারা ছিল ওই লোকের সাথী সহ সবাইকে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা উনার মুরিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এরপরে আবার গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বললেন যে বৎস, এখন কি তোমার মনোবাসনা পূর্ণ হলো যে তুমি এতদিন যাবৎ আকাঙ্ক্ষিত অবস্থায় ছিলে যে আমার সাথে তুমি সাক্ষাৎ করবে? তখন ওই ব্যক্তি বলল জি হ্যাঁ, আমি আপনাকে দেখে শান্তি পেলাম। তো আসলে প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটা বিষয় বোঝা যায়, বলা যেতে পারে যে মানুষ তো মরে যায়, মরে যাওয়ার পরে আবার কিভাবে জীবিত হয়? আসলে হ্যাঁ, কুরআনুল কারিম থেকে প্রমাণিত যে কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ওলিদের ব্যাপারে ইরশাদ করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
সুবহানাল্লাহ।
যে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেন যে যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে কখনো তাদেরকে মৃত বলে ধারণা করো না। আসলে একটা বিষয় হচ্ছে, আমরা কাউকে বলার পূর্বে চিন্তাধারা করি যে আমি কি বলবো। আল্লাহ তাআলা বলছেন তোমরা চিন্তাও করো না, তাদেরকে বলবে তো দূরের কথা, তাদের ব্যাপারে তোমরা চিন্তাও করবে না যে তারা মৃত। কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউন ইনদা রাব্বিহিম, তারা আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে জীবিত। তারপর কি বলা হচ্ছে? ইউরযাকুন। আমরা যেভাবে আহার করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জায়গার মধ্যে রিজিকও দিয়ে থাকেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানি চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এক তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলার কারামত শুনলাম, এরই পাশাপাশি কুরআনুল কারিমের আলোতে, কুরআনুল কারিমের রওশনিতে এটাও জেনে নিলাম যে আল্লাহর ওলিগণ তাদের মাজার শরীফে জীবিত, এবং এটা আকিদারই একটি অংশ। যদি এটা আমাদেরকে বিশ্বাস করতে, যেহেতু কুরআনুল কারিম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহ তাআলার ওলি, আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করি না, বরং তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। আমাদেরকে এই আকিদা পোষণ করতে হবে, এই আকিদা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সঠিক আকিদা পোষণ করার, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করার, ভালোবাসার, তারা যে পথে চলেছেন, যে পথ আমাদেরকে প্রদর্শন করেছেন, সেই পথ চলার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন তার প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের অনুসৃত, আউলিয়া কেরামের অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মধ্যে আমাদেরকে স্থায়িত্ব দান করেন, আমাদেরকে দাওয়াত ইসলামীর মাদানী মহলের মধ্যে স্থায়িত্ব দান করেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আজ আমাদেরকে এই আউলিয়া কেরামের পথে ডাকছে। আলহামদুলিল্লাহ, আউলিয়া কেরাম যে পথে চলেছেন, যে আমল করেছেন, যে আকিদা পোষণ করেছেন, দাওয়াত ইসলামী আজ আমাদেরকে সেই আকিদার দিকে, সেই আমলের দিকে, সেই উত্তম আখলাকের দিকে দাওয়াত ইসলামী আমাদেরকে ডাকছে। তো প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি যদি চান যে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার যে আখলাক ছিল আমিও সেই আখলাকে আখলাকবান হব, তিনি যে আকিদায় আকিদাবান ছিলেন আমিও সেই আকিদায় আকিদাবান হব, তাহলে আমাদের উচিত যেন আমরা দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন আমরা মুবালিকদের কাছ থেকে আর কিছু কিছু মাদানী ফুল নিয়ে আমরা সমাপ্তির দিকে অগ্রসর। জি রফিক ভাই,
আসলে আবু বকর ভাই যেটা বললেন মৃত্যুর কথা, তো ওলি আল্লাহদের ব্যাপারে যে গুমানও করা যাবে না, ধারণাও করা যাবে না যে তারা মৃত, তা আসলে অনেক সাধারণ মানুষ এমন আছে সমাজের মধ্যে যারা মৃত্যু বলতে মনে করে লয় হয়ে যাওয়া, বিলুপ্তি হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। আসলে সমাজের মধ্যে অনেক যারা একটু দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ভালো ধ্যান ধারণা রাখে, অনেক সময় যদি জিজ্ঞেস করা হয় যে আপনার মা বাবা কি বেঁচে আছে না জীবিত আছে না মরে গেছে, বলে আরে মরে যাবে তো আমার দুশ্মনের মা বাপ, আমার মা বাপ মরবে কেন, আমার মা বাপ তো ইন্তেকাল করেছে। আসলে এই যে ইন্তেকাল,
এই ইন্তেকাল শব্দের অর্থটা কি এটা বুঝতে হবে। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে মুন্তাকিল হওয়া, জাস্ট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। যেমন মানুষ দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে ছিল, ওটা একটা জগৎ। ওখানে আসার আগে কোথায় ছিল? আলামে আরওয়া। আচ্ছা, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো, এটাও একটা জগৎ। এখান থেকে যখন যাবে কবরে মৃত্যুর পর, সেটা হচ্ছে আলামে বারজখ, ওটাও একটা জগৎ। ওখান থেকে যাবে হাসর নশরে, ওখান থেকে কেউ জান্নাতে কেউ জাহান্নামে। তো মানুষ মানে বিলুপ্ত হলো কখন, মানুষ মানে ধ্বংস হলো কখন, বিনাশ হলো কখন? এরকম তো ইন্তেকাল হচ্ছে, মুন্তাকিল হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেসমেন্ট হচ্ছে। আসলে এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করলে, কারণ মৃত ব্যক্তি কবরে বলা হয়েছে কবরে গিয়ে সালাম করার জন্য, তো সালাম করা হচ্ছে সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তো মৃত ব্যক্তিকে আমি সালাম করছি, সালামের জবাব তাদের জন্য ওয়াজিব। হ্যাঁ, তাদের সালামের জবাব আমরা শুনতে পাই না, সেটা আমাদের অপারগতা। ওই কান আমরা নিয়ে আসিনি দুনিয়াতে যে আমরা শুনবো, যারা শূন্যওয়ালা তারা শোনে, কিন্তু মৃত ব্যক্তি জবাব দেয় ঠিকই, আমরা শুনতে পাই না। না হলে সালাম করার জন্য কেন নির্দেশ দেওয়া হয়েছে হাদিসে পাকের মধ্যে? তা আসলে বিষয়গুলো আমাদেরকে এগুলো অনুধাবন করতে হবে, এগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে।
আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম মুবালিকে দাওয়াতের কাছ থেকে অত্যন্ত মূল্যবান মাদানি ফুল। আমরা যেন আমাদের হৃদয়ের ফুলদানিতে এই ফুলগুলোকে সাজিয়ে নেই, না শুধু সাজিয়ে রাখি, বরং খুশবু নিয়ে আমাদের মস্তিষ্ককে সুশোভিত করি, তখনই আমাদের এই মাদানি ফুলগুলো কাজে আসবে। জি মাদিনা, আপনার সর্বশেষ মাদানি ফুল আপনি বলুন।
আসলে সর্বশেষ মাদানি ফুল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা দিয়ে শেষ করতে চাই, কেননা আমরা সবাই জানি শেষ ভালো যার সবই ভালো তার।
আমাদের শুরুটাও ভালো ছিল,
শুরুটাও ভালো ছিল,
সবসময় ভালো আছে।
যিকরুল আমবিয়া ইবাদা ওয়া যিকরু সলিহিনা কাফারা,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখানে হাদিস শরীফের মধ্যে সিরুল আসরার কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে, আল আমবিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম,
সুবহানাল্লাহ।
কেমন সুন্দর একটি কথা হাদিস শরীফের মধ্যে, যে আম্বিয়া কেরাম এবং আউলিয়া কেরাম উনারা নিজ রোজায় পাকের মধ্যে নামাজ আদায় করেন,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম,
সুবহানাল্লাহ।
উনারা জীবদ্দশায় যেভাবে নিজের ঘরসমূহের মধ্যে, নিজের গৃহের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেন, রিয়াজত করতেন, সেইভাবে ইন্তেকালের পরেও আদায় করেন। আসলে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দরা, আমরা যারা ওলি প্রেমিক রয়েছি, আমরা একটু লক্ষ্য করি যে ওলিয়া উলিয়া ইকরাম জীবদ্দশায় তো আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কিন্তু জীবদ্দশার পর পরকালীন যে জীবনটা, তারা দুনিয়া থেকে স্থানান্তর হওয়ার পরেও আল্লাহ তাআলার ইবাদত তারা ছাড়েননি, নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলার রিয়াজত বন্দেগী করেছেন। তো আমাদের উচিত যাতে করে আমরা যারা নবী প্রেমিক ওলি প্রেমিক, আমরা যাতে করে কোনো নামাজ কাজা না করি।
সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চেন দর্শক বৃন্দ, কতই না সুন্দর মাদানী ফুল যে আমরা নিজেকে ওলির উত্তরাধিকারী বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বলি, আশিকের রসুল বলি, আর কখনো কি কোনো আশিকের রসুলের দ্বারা নামাজ কাজা হওয়া সম্ভব? কোনো আশিকে ওলি দ্বারা কি রোজা কাজা করা সম্ভব? কোনো আল্লাহর ওলির মুহাব্বতকারীদের দ্বারা কি গুনাহ সংগঠিত করা সম্ভব? কখনোই নয়। তা আসুন আমরা যারা নিজেকে দাবি করছি নবী প্রেমিক ওলি প্রেমিক, আমরা প্রকৃত অর্থেই নবী প্রেমিক ওলি প্রেমিক হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে আমাদেরকে সম্পৃক্ত করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষের দিকে নিয়ে চলি।
Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah Alayka, Tala' al-Badru Alayna, Min Faniyat al-Wada'i, وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك غص أعظم إمام التقى والنقى جلوة شان
قدرت پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بزم ہدایت پیلا کھو سلام کاش محشر میں جب ان کی آمد ہو اور بھیجے سب ان کی شوکت پیلا کھو سلام مجھ سے خدمت کے خود سیکھا ہے غارضا مجھ سے خدمت کے خود سیکھا ہے ہارضا مصطفیٰ جان رحمت پیلا کھو سلام ڈال دی قلب نے عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پیلا کھو سلام فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بزم ہدایت پیلا کھو سلام
السلام علیکم رسول اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك
وبحمد
لا إله
لا إله
إلا أنت
إلا أنت
أستغفرك
أستغفرك
وأتوب إليك
وأتوب إليك
سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك
وبحمد
لا إله
لا إله
إلا أنت
إلا أنت
أستغفرك
أستغفرك
وأتوب إليك
وأتوب
سبحانك اللهم
سبحانك
وبحمدك
وبحمد
لا إله
لا إله
إلا أنت
إلا أنت
أستغفرك আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো
আমিন
হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাওলাই করিম আমাদের কলকে তোমার মারিফাতের আলো দ্বারা মুনাব্বর করে দাও হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে গুনাহের অভ্যাস থেকে বাঁচিয়ে নাও আমাদের যার যা প্রয়োজন মাওলা তোমার গায়েবের ভান্ডার থেকে দিয়ে দাও আমাদেরকে মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শুধুই মাত্র তোমার মুখাপেক্ষী বানাইয়া দাও হে আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি 360 আউলিয়ার এই পুণ্যভূমি বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
See, all right.